कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुत्वचे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। सप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरि वृंदावी तुलसी दी प्रियाई केशवश कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं विरये। कंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान की सर्वोच्चानि महाराज श्री चरण अनंत कोटि दंडवत प्रणाम। श्री गौड़ीय वेदांत समिति सह सभापति और स्वामी श्री शिष्य भक्ति वेदांत नारायण महाराज जी श्री चरण आनंद जी दंडवतनीय वैष्णव वृंद शुद्ध सज्जन मंडली मातृमंडली चरण मामा आनंद आज पूज्यपाद नारायण महाराज किसी हरिकथा बोलवार जन्म आदेश कर हरिकथा बोला अभ्यास नहीं हमारे तथापि अनुरोध कर आदेश कर আমার চিত্তশুদ্ধির জন্য আমি সামান্য কিছু করবার চেষ্টা করছি। আমাদের যে অনুষ্ঠান আছে সেই সম্বন্ধে বিশেষ করে বলার প্রয়োজন। শ্রী ব্রহ্মমাত্র গৌড়ীয় ধর্ম প্রচার বিখ্যাত শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি আর মূল কেন্দ্র নবতিধামস্থ শ্রী গৌড়ীয় মঠ এবং তদধীন সমগ্র ভারতবর্ষে সংস্থাপিত যে সকল মঠ মন্দির সমস্ত ক্ষেত্রেই চাতুর্মাস ব্রত এবং সূর্যব্রত খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে প্রতিপালিত হয়। আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ মনে করি আমাদের পূর্বপূর্ব আচার্যবর্গ এমনকি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও এই চতুর্মাস ব্রত পালনে বিশেষ আদর্শ এবং উৎসাহ প্রদর্শন করেছে। চাতুর্মাস এবং ঊর্জব্রত পালন করার সম্বন্ধে স্থান নির্ণয় করেছেন শাস্ত্র। এটা কোন ভেদে না করে কোন ধামে বা তীর্থে এই ব্রত উদযাপন করা শ্রেয়। চাতুর্মাস ব্রত আজ তারই অন্তিম দিবস বা সমাপ্তি দিবস। চাতুর্মাস ব্রত আপনারা যারা যথাযথভাবে পালন করে আসছেন সে সম্বন্ধে শাস্ত্রে আমরা পাই চাতুর্মাস ব্রত পালন করতে গেলে কিছু বিধি নিষেধ আছে, সেইটাও পালন করতে হবে। যে কোনো ব্রত বিশেষত চাতুর্মাস ব্রত বিনা নিয়মে পালন করা উচিত নয়, এইটাই শাস্ত্রের কথা। তাই সেখানে বলছেন চাতুর্মাস ব্রত পালন করতে গেলে তার বিধি নিষেধগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যো বিনা নিয়মং মর্ত্যো ব্রতম বা যোগপমেব বা চাতুর্মাস্য নয়ন মূর্খ জীবন নবী মৃত ঐশ্য। যদি কেউ এই ব্রত যথানিয়মে পালন না করেন, বিধি নিষেধ সম্বন্ধে সম্পূর্ণ অবহিত না হন, তাহলে সেই ব্রত বৃথা হবে। আবার বলছেন এই ব্রত আরম্ভ হচ্ছে আষাঢ় পূর্ণিমা তার থেকে আরম্ভ করে শ্রাবণ মাসেই পড়ে সেটা, সেজন্য মাস হিসেবে ধরা হয় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাসের ব্রত। পূর্ণিমা থেকে এই ব্রত আরম্ভ হয়, একাদশীতে শেষ হয়, আবার কর্কট সংক্রমণ পক্ষেও এই ব্রত পালন করা হয়। যেমন কার্তিক মাসের প্রথম তারিখ থেকে কার্তিক মাসের শেষ তারিখ পর্যন্ত। আমাদের শ্রী গৌড়ীয় বেদান্ত স্বামী থেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা এই ব্রত পালন করা হয় চার মাস যাবৎ। শাস্ত্রে দেখা যাচ্ছে এর কিছু আহার সংকটের কথা আছে, খাদ্যদ্রব্যের কিছু বৈরাগ্যের কথা আছে, সেগুলো সম্বন্ধে শাস্ত্র বলেছেন শ্রাবণে বর্জয়িত শাকম দধি ভদ্রপদের কথা দুগ্ধম অশ্বযুজে মাসি কার্তিকে চামিষং তলে। শ্রাবণ মাসে কোন রকম শাক খাওয়া যায় না, ভাদ্র মাসে দধি খাওয়া যায় না, আশ্বিন মাসে দুগ্ধ খাওয়া যায় না, আর কার্তিক মাসে বিশেষ করে যারা এ ব্রত পালন করেন নিরামিষেষ তাদের পক্ষে আমিষ শব্দটি মাস করেন বা অনুত ডানকে লক্ষ্য করেছেন। ব্রতবিধি বিধি ব্যবস্থা সম্বন্ধে এইরকম বলা হয়েছে শাস্ত্রে। স্থান নির্বাচন করছেন কোন ধামে বা তীর্থে এই ব্রত পালন করতে হবে। একথা চাতুর্মাসের বেলায় এবং ভূর্য ব্রতকালেও দামোদর ব্রত পালনকালেও কারেও এটা বলা হয়েছে। চার মাস যাবতীয় এই কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই মথুরাপুরীতে আবির্ভূত হয়েছে। সুতরাং ভগবানের আবির্ভাব স্থলী সেই ধাম। এখানে ব্রত পালন করলে ব্রতের ফল অধিক হয়, এটা শাস্ত্রে লেখা আছে। সনাতন গোস্বামী তার মথুরা মহাত্মা গ্রন্থে মথুরাস্তব গ্রন্থের মধ্যে এই মথুরা মহাত্মা বিশেষ করে প্রদর্শন করেছেন, সব স্থান থেকে এই মথুরা ধামে বৃন্দাবন ধামে যে কোনো ব্রত পালন করা যায়, বিশেষ করে চাতুর্মাস ব্রত এবং সূর্যব্রত বা দামোদর ব্রত পালন করার বিশেষ মহিমা মাধ্যম আধিক্য দেখিয়েছে। আবার এমন যদি হয় শ্রী গৌরমণ্ডল ভূমিতে নবদ্বীপ আমেও যদি এ ব্রত পালন করা যায় তাহলেও বিশেষ উপকার হয়। যদি আমে কারো সুযোগ না হয় তখন তীর্থের কথা আসবে। ধাম যেখানে স্বয়ং ভগবানের আবির্ভাব এবং লীলাস থেকে दक्षिण दिए परा उचित न पृथ्वी तो कत्ती सर्वजे नानी श्री ठाकुर पार्वती जी के बोले धामी पृथ्वी আমরা আজকাল দেখি চাতুর্মাস্য ব্রত পালনে অনেকেই পরাণ এই ব্যাপারটা অসুবিধার পারপর তারা বিশেষ করে সকলকে বুঝিয়ে গেছে যে চাতুর্মাস্য ব্রতই পালন করতে হবে সম্পূর্ণ শুধু এক মাস নয়। অনেকেই মনে করেন যে চাতুর্মাস্য ব্রত পালন করার প্রয়োজন কেন চৌষট্টি ভক্তঙ্গের মধ্যে চাতুর্মাস্য কথাটা নেই কিন্তু সেখানে ঊর্জা আদর পদ্ধতি লেখা আছে তাই অনেকে মনে করেন যে উচ্চ ব্রত পালন করবে যথেষ্ট হবে কিন্তু আমাদের উপরওয়ালা গুরু জগৎগুরু রাধা গোবিন্দ মিলিততন শ্রীচৈতন্য মহাপ্রভু আদর্শ দেখিয়ে গেছেন যাতে মাংস ব্রত পালন তিনি বেঙ্কট ভট্টের গৃহে চাতুর্মাস চার মাস আমাদের সম্প্রদায়ে দেখতে পাওয়া যাচ্ছে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর যেমন শ্রীল সরস্বতী প্রভুপাল এরাও চাতুর্মাস নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেছে তারা যেটা দেখাচ্ছে আমাদের সেটা আমাদের অবশ্যই গ্রহণ করা হয়েছে তারা নিজেরা আচরণ খুঁজেটা জগৎবাসীকে জানাচ্ছে সেই দিক দিয়ে আমাদের চাতুর্মাস সম্পূর্ণভাবে পালন করা উচিত এই পৃথিবী উজাগর হিসেবে করে এই চক্রত পালন করা কার্তিক মাসের যে ব্রত পালন সেখানে কার্তিকের কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী শ্রী রাধা ঠাকুর শ্রীমতী রাধা ঠাকুর দামোদর সহ দামোদর মাস রাধারানী এবং কৃষ্ণকে জীবনকে কেন্দ্র করে কেন্দ্র মূর্তি আমরা যাই দেখি না কেন দামোদর বলতে বোঝা যায় যার দরে দাম বন্ধন করেছে তাকে আমরা সাধারণভাবে দামোদর বলি কিন্তু সত্যপ্রথমই যে দামোদরাষ্ট্র স্তর করেছে তার ভিতরে বহু তথ্য সেই তথ্য আলোচনা করলে দেখতে পাই আমরা যে ওখানে দামোদর কেবলমাত্র বাষ্কর্ণ রাষ্ট্রের অভিযোগ ওটাই নয় তার ভিতরে পূর্ণ রাশি আছে যার জন্যে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত রাধা দেবীকে টেনে আনছে তিনি প্রেম ভক্তি প্রার্থনা করছে এটা একটা খুব বড় কথা শান্ত রসে রসের স্ফুরণ নাই প্রকাশ নাই তার জন্য ওখানে প্রেম শব্দ বাড়ানো అంత ప్రేమ ఇంకొకరికి దొరుకుతున్నాడు ఆయన. కింటు దక్ష ప్రేమ, సుఖ ప్రేమ, బత్సల ప్రేమ, మధుర ప్రేమ, మధుర రతి ఇసు కథలు బాగా సప్తవ్రతము. ఈ ప్రార్థన కొంచెం আমি প্রেমভক্তি প্রার্থনা করি, আবার মুক্তির কথা যেখানে এসেছে সেখানে বলছেন আমি মুক্তি চাই না, আমি প্রেমভক্তি চাই। শেষের দিকে দেখা যাচ্ছে দামোদর সাহার শেষে নম রাধিকা ওই তদীয় প্রিয়া, সেখানে প্রণাম দুজন দিয়েই করছে, দামোদর দেবকেও প্রণাম করছে, আবার দামোদর দেবের প্রিয়া যিনি প্রেয়সী যিনি তাকেও প্রণাম করছে। শেষে বলছেন নম অনন্ত লীলায় দেবায় দুব্ব, অনন্ত লীল যে দামোদর তার মধ্যে সমস্ত রকম রসই দেখছেন, কে দেখছেন সত্যব্রতময় দেখছেন, আবার কে দেখছেন সনাতন গোস্বামীও দেখছেন। সেখানে অনন্ত লীল এই লীল শব্দের যা ব্যাখ্যা করেছেন তাতে দেখা যায় এখানে লীলা মানে রাস, শ্রীকৃষ্ণের রাস তাকেই লক্ষ্য করছি। রাস বহু রকমের আছে, তার মধ্যে যে বিশেষ রাসের কথা উল্লেখ আছে সেখানে ভাষার মধ্যে দয়ুর দয়ু বলা হয়েছে, এক এক কৃষ্ণের মাঝে এক একজন গোপী বলা হয়েছে। সেই রাস কি রাস, যেখানে প্রাকৃত জগতে কোন রকম কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসের যে কোনো কথা নেই, সেই অবস্থাটি ওর মধ্যে আছে। সেখানে যারা অধিকার পেয়েছেন তারা বহু রকমের গোপী অনুপ্রয়োজন এবং বিভিন্ন অবস্থা থেকে তারা এখানে এসে গোপী জন্ম পেয়েছে, সেসব কথা শাস্ত্রে উল্লেখ আছে। রাসস্থলীতে অধিকার পেয়েছিলেন তাদের অধিকার এবং সাধারণের অধিকার এই জিনিসটা আমরা জানতে পারি শাস্ত্র থেকে। নিকট থেকে তাদের গ্রন্থ থেকে জ্ঞান লেখা শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধ দ্বাদশ অধ্যায়ে সেখানেও এই জিনিসটা পরিস্ফুট আছে। সাধারণভাবে সাধক সাধি গেলন তারা ক্রমোন্নতি পর্যায়ে সাধন ভজন করে সিদ্ধি লাভ করেন। কিন্তু এই দ্বাদশ অধ্যায়ের মধ্যে বলা আছে যারা কেবল সাধু সঙ্গের দ্বারাই ভগবত কৃপা লাভ করেছিলেন, তেমন উদাহরণ অনেক কিছু রয়েছে। মনুষ্য মনুষ্যকর প্রাণী, পক্ষী, বৃক্ষ ইত্যাদি বহু রকমের উদাহরণগুলো রয়েছে। সেখানে গোপীগণের কথা এসেছে, প্রশ্ন হয় সেই গোপী কারা, এবং তাদের মধ্যেও কিছু বৈশিষ্ট্য আছে কিনা। যেখানে বলছেন যে এদের শুধু এরা শুধু সৎসঙ্গের দ্বারাই এরা ভগবানকে লাভ করেছেন, আবার কোন জায়গায় দেখা যায় এইরূপ অধিকার বিচার ভিন্ন ভিন্ন, তাহলে তার মধ্যেও কিছু অধিকারের কথা আমরা প্রমাণ পাচ্ছি। শিব ঠাকুরের একসময় ইচ্ছা হয়েছিল রাসস্থলিতে প্রবেশের, সেক্ষেত্রেও দেখা যায় তাকে গোপীগণের আনুগত্যে এবং বিশেষ ক্ষেত্রে তাকে পুরুষ দেহ ছাড়তে হয়েছে। কেন? যে দেহ লাভ না করলে রাসস্থলিতে প্রবেশাধিকার হয় না, সেই রকম একটা দেহ তাকে দেওয়া হয়েছিল, তবে তার রাসস্থলিতে প্রবেশ হয়েছে। এইসব জিনিসগুলো কি, এটা কি কোনো প্রাকৃত বিচার? শাস্ত্র বলছেন এটা কোনো প্রাকৃত বিচার না। যদি কেউ মনে করেন যে অপ্রাকৃত বস্তু প্রাকৃত হয়ে যায় আবার প্রাকৃত বস্তু অপ্রাকৃত হয়ে যায়, ঠিক তেমন কথা নয়, এটা ভুল ভুল কথা এটা। তাহলেও শাস্ত্রে যে রয়েছে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে করে তারে কৃষ্ণ আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজন, কথাগুলো আছে, এই কথাগুলো সামঞ্জস্য রয়েছে। আমাদের পূর্ব পূর্ব গুরুবর্গ তাদের কীর্তনের মধ্যে দেখছি, আমরা পদাবলীর মধ্যে দেখছি বাচ্যতা পুরুষদেহে আছে, কিন্তু প্রার্থনাগুলো তাদের অন্যরকমের। সেখানে বলছেন ছোড়ত পুরুষাদিমা কিং করি হইলু আজি কান, বরজ বিপিনে সখী সা সেবন করবু রাধান, কুসুমে গাথবু হার তুলসী মণি মঞ্জরিতার। কথাগুলো রয়েছে, আমি তো সানন্দ সুখদ বাসী রাধিকা মাধব চরণ দাসী, দোহার বিন দোহার বিয়োগে দুঃখ তোহার মিলনে আনন্দ করি, তোহার বিয়োগে দুঃখেতে মরি। কথাগুলো বলা আছে, বা এইখানে কিছুক্ষণ আগে একটা কীর্তন হয়েছে, তার শেষের দিকে রয়েছে যুগ সেবায় শ্রীরাসমণ্ডলে নিযুক্ত কর আমার, ললিতা সখীর অযোগ্যা কিং করি বিনোদ ধরিছে পায়। কিরূপ যোগ্যতা প্রাপ্তির অধিকারের কথা, এগুলো আলোচনার প্রয়োজন। সিদ্ধ দেহ লাভ করে
যারা জীবন ভজন করছেন, ভগবত প্রাপ্তির আশা, জীবন সেবার আশা, এও তো একটা বিশেষ ক্ষেত্র। শ্রীল ভক্তিগ্রহ ঠাকুর তিনি বসে আছেন গোত্র দ্বীপে কুঞ্জ কুটিরে, ব্রজ কুঞ্জ কুটির আছে, সেখানেও কুঞ্জ কুটির আছে গোবর্ধনে, রাধাবনে সেখানেও কুঞ্জ কুটির আছে। ভক্তি বিনোদ ঠাকুর সেখানে প্রার্থনা জানাচ্ছেন কি, সুরশরী রূপকণ্ঠে গোদ্রুমে গৌর তীর্থে বসতি সুরভি কুঞ্জে ভক্তিপূর্বং বিনোদ। কি জন্য যুগল চরণ সেবা সূক্ষ্ম লাভাশয়াস, যুগল চরণ সেবা চাচ্ছেন, ব্রজরস রসিকায়া পাদ পদ্মাশ্রয়েত্র, ব্রজরস রসিকগণে পাদ পদ্ম আশ্রয় করছে ভক্তি বিনোদ ঠাকুর। তিনি কে, তার স্বরূপের পরিচয় যা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে তিনি কমলমঞ্জরি সুখী, তিনি প্রার্থনা করছেন এইরকম যুগল চরণ সেবা। কার কাছে? ব্রজরস রসিকায়া, তাদের কাছে প্রার্থনা করছে। আমরা পদাবলীর ভিতরে দেখছি যখন গৌধাম আমরা দর্শন করি তখন সেখানে প্রেমিক ভক্তগণের আনুগত্যে গৌরধাম দর্শন করতে পাওয়া যাচ্ছে, সেরকম কথা ধাম পরিক্রমা দর্শন যারা করছেন তাদের কীর্তনের মধ্যে রয়েছে প্রেমিক ভক্ত, তাদের সঙ্গে ধাম দর্শন করতে হবে, তাহলে তত্ত্ব দর্শন ঠিক বোঝা যাবে। কি বলছেন সেখানে গৌর, আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে সেসব স্থান ফেরিব আমি প্রণয়ীব কত সঙ্গে। আবার এখানে ব্রজে এসে যখন ব্রজমণ্ডল পরিক্রমা করছি আমরা তখন সেখানেও শ্রীল নরোত্তম ঠাকুরের আনুগত্যে আমাদের বলতে হচ্ছে ভ্রমিব দ্বাদশ বনে রসকে দিয়ে যে স্থানে প্রেমাবেশে গড়াগড়ি দিয়া সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। কথাগুলো তো একই, শুদ্ধ ব্রজবাসী এর আনুগত্য যদি না হয় তাহলে সাধন ভজন ক্রমলাভ অসম্ভব, সম্পূর্ণই অসম্ভব। সেই কথা বলছেন এরা দুই ধামেই আছেন, যারা গৌরধামে বসে আছেন তারা প্রার্থনা করছেন গৌরধামের অপ্রাকৃতত্ব উপলব্ধি যার আছে, কৃষ্ণধামে ব্রজধামে তাদের অধিকার নিচ্ছে। শ্রী গৌড় মণ্ডলভূমি যেবাজনে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস বলছেন। আবার কিছু বৈষ্ণব আছেন তারা এই ব্রজভূমিতেই বাস করছেন এবং এখানে ব্রজের সব কিছু ভাব নিয়ে এখানে তারা দিব্য চিন্তা নিয়ে আছে। কোন ক্ষেত্রে কাকেও বললেন, সম্ভবত জগদানন্দ পণ্ডিতকেই বলেছেন, বৃন্দাবনে যাইও না রহিও চিরকাল, গোবর্ধনে চড়িয়া না দেখিও গোপাল, কথাটা বলা হয়েছে। কিন্তু এটা সকলের জন্য নয়, তার জন্যই স্পেশাল এটা বলেছে। যদি কেউ মনে করেন যে সকলেরই জন্য, তা না, এটা কোন বিশেষ কারণে তিনি এ কথাটা বলেছেন। সকলের জন্য এটা হয়, কেন না, অধিকাংশ ভক্তগণের প্রার্থনা দেখা যাচ্ছে তারা গৌরধামে বসে ব্রজ ধামবাসের প্রার্থনা জানাচ্ছেন, সেখানে থেকে ব্রজ থেকে ভজন করবার আশা প্রকাশ করছেন। সুতরাং এই দুটো জিনিস ঠিক কন্ট্রাডিক্টরি নয়। শাস্ত্র আলোচনা করলে দেখা যাবে যে কোনো স্থানে থেকেই এটা করা যাবে। যারা সাক্ষাৎ ভাবে ব্রজে থেকে ভজন সাধন করতে অসমর্থ বা সুযোগ লাভ করছেন না, তারা গৌরধামে থেকে করছেন। তারা গৌড় আর ব্রজ এই দুটোকে অভিন্ন জানে। গৌড় ব্রজাভেদ বিশিষ্ট প্রজ্ঞম একজনের স্তবের মধ্যে আছে, আর গৌরকিশোর দাস গোস্বামী স্তবের মধ্যে আছে। গৌড় ব্রজাভেদ বিশিষ্ট প্রজ্ঞম, সেখানে পৃথক করে দেখেননি, একই বস্তু। গৌড় বনে থেকে ব্রজবনের চিন্তা করছেন, ব্রজেশ্বরের লীলার চিন্তা করছেন যুগল ভজনে, আবার এখানে বসেও কেউ চিন্তা করছেন নববনের। এটা পরস্পর পরস্পরের পরিপূরক, এটাই বলা হবে অধিকার প্রাপ্তি, এবং তদনুসারে ভজন, এটা একটা বিশেষ ব্যাপার। সাধন ভজন যদিও একই সঙ্গে আমরা উচ্চারণ করি দুটো শব্দ, তাহলেও সাধন এবং ভজন দুটো জিনিসে অনেক তফাৎ। যে পর্যন্ত আমাদের প্রাকৃত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যতদিন থাকে হৃদয় অধিকার করে, ততদিন অপ্রাকৃত ব্রজ ভজন আমাদের পক্ষে সম্ভব হয়। কিন্তু অধিকারী ব্যক্তি যিনি বা যারা, তারা নিশ্চয়ই সেটা করবেন। অনধিকারীর পক্ষে এটা নিষেধ হয়েছে। গোস্বামী গ্রন্থ আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি, সজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতৌবরি, কথাটা আছে সজাতীয়াশয়ে স্নিগ্ধ ব্যক্তির সঙ্গে উন্নতাধিকারের কথা আলোচনা করা যাবে, চলবে, কিন্তু অনধিকারীর পক্ষে নিষেধ, সেই কথা বলা হয়েছে। আবার ভক্তি বিনোদ ঠাকুরের ক্ষেত্রেও দেখছি, আমরা রঘুপদের ক্ষেত্রেও দেখছি, সেখানে একটা জিনিস, তিনি লৌল্য লাভ করেছেন, লৌল্য তার পক্ষে, তিনি যেখানেই যে অবস্থায় বসে থাকুন না কেন, তিনি তার যে ভাব সেটা প্রকাশ করে ফেলবেন। অনিচ্ছা সত্ত্বেও এখন কি করা যাবে, সেখানে সেখানে কি কর্তব্য, যে সেখানে তো অধিকারের বিচারের কথা বলেছেন, যারা অধিকারী আছেন সেই অধিকারী কি সব লোকের সঙ্গে সামনে একই কথা বলবেন একই রকমের, তা কিন্তু নেই। সেখানে ভক্তিগুলো ঠাকুর বলছেন শান্তরস দাস্যরস সক্ষরস পর্যন্ত বা ছিল্লরস পর্যন্ত আলোচনা করা যায়, যেখানে সাধারণ সভা সমিতি বহু রকম ধরনের অধিকারী ব্যক্তি বসে আছেন, আবার প্রভুপাদ সরস্বতী ঠাকুর আরো খুব কড়া, তিনি বলছেন শুধু দাস্যরস পর্যন্ত আলোচনা করা যায়, তার বেশি সাধারণ সভায় আলোচনা করা যাবে না, ভুল বুঝাবুঝি হবে। কেন, যেখানে কথা বলা আছে যে অনধিকারী ব্যক্তি যিনি বা যারা তাদের কাছে উন্নত উজ্জ্বল রসের কথা যদি আমরা বলি তাহলে তারা ভুল বুঝতে পারে, ভুল বুঝবেই, বুঝেই বসে আছে। কেন, ভগবানের অপ্রাকৃত লীলা, রসাধিক লীলা, অপ্রাকৃত লীলা, তারা প্রাকৃত নায়ক নায়িকা বলে ভ্রম করবে। রাধা গোবিন্দকে রাধা শ্যাম সুন্দরকে রাধা মাধবকে, সেই জন্য এই নিষেধ নামা জারি করা আছে। কিন্তু তুষন্তি চরমন্তি চ, যেখানে বলা হল সজাতীয় আশায় স্নিগ্ধ, এই ব্যাখ্যাটাও নিতে হবে। সবটার মধ্যেই সামঞ্জস্য আছে, সামঞ্জস্য ছাড়া কোন বস্তু নেই, সেটা প্রমাণ করা যায় আমাদের গৌড়ীয় গুরুবর্গের কিছু কিছু কথা দিয়ে। বিরুদ্ধ সামান্যম তস্মিন্ন চিত্রম, একটা কথা আছে, আপনারা এসব কথা আলোচনা করেন, আপনারা ভালো করে আলোচনা করে দেখুন, প্রমাণ করা যাবে। সাধারণভাবে মনে হচ্ছে একটা, কিন্তু হয়ে যাচ্ছে আর একটা, মানে হয়ে যাচ্ছে আর একটা। সুতরাং সবটার মধ্যেই বৈশিষ্ট্য আছে। আমরা ভগবত তত্ত্বের ক্ষেত্রে, অপ্রাকৃত তত্ত্বের ক্ষেত্রে, সেখানে যদি কোন মতবিরোধের মতো কিছু দেখা যায়, মতবিরোধ বলা যায় না, সেখানে মত বৈশিষ্ট্য এই শব্দ ব্যবহার করা হয়েছে, অপ্রাকৃত তত্ত্ব। সাধারণ ক্ষেত্রেতে মতানৈক্য কথাটা, কিন্তু অপ্রাকৃত ক্ষেত্রে মত বৈশিষ্ট্য এই শব্দ ব্যবহার করা হয়েছে, তত্ত্বগত বিচারে এটা হয়েছে। প্রাকৃত ক্ষেত্রে যেখানে মতদ্বৈততা, মতানৈক্য, অপ্রাকৃত ক্ষেত্রে সেইটাই মত বৈশিষ্ট্য, সেখানে বৈশিষ্ট্য শব্দ ব্যবহার হয়েছে। কেন, এদের মধ্যে কোনো বিরোধ নেই, অপ্রাকৃত তত্ত্বে কোনো বিরোধ নেই, সাধারণ অধিকারী ব্যক্তি এবং অপ্রাকৃত অধিকারী ব্যক্তি তাদের মধ্যে ওই মত বৈশিষ্ট্যই এই শব্দই ব্যবহার করতে হবে, তাহলে ভুল হয়ে যাবে। প্রাকৃত ক্ষেত্রে ব্যবহার হতে পারে, কিন্তু অপ্রাকৃত ভূমিকায়, অপ্রাকৃত ক্ষেত্রে সেখানে বৈশিষ্ট্য শব্দই রাখতে হবে। শাস্ত্রের কথা আমরা মানি, শাস্ত্রের কথা আমরা সবাই মানি, মানতে বাধ্য আছি। এমন কিছু কথা এলো, এমন কিছু বিচার এলো যেটা শাস্ত্রে প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি করব, সব শাস্ত্র তো পড়া নেই আমাদের, যিনি যতই বলুন না কেন, বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত সব পড়া আছে, একজনের অহংকার করতে পারেন তিনি, কিন্তু সর্বভাবে তিনি সেটাকে রপ্ত করেছেন, পড়ে হজম করেছেন, এমন অহংকার কেউই করতে পারেন। কিন্তু সেখানে কি বলা আছে, সেখানেও একটা কথা বলা আছে, কি কথা, সামঞ্জস্য। সাধারণভাবে একজন এসে বললেন আমার গুরু এমন কথা বলেন যে কথা কোন শাস্ত্রে পাওয়া যায় না, বেদ বেদান্ত উপনিষদ কোন শাস্ত্রে পাওয়া যায় না, সেখানে সমালোচনার কথা হল। কিন্তু এমন কিছু তত্ত্ব দর্শন তিনি বলেছেন যেটা আমার জানা নেই, শাস্ত্রে সেটা আছে কি না, কিন্তু একটা সম্পূর্ণ নূতন ঢঙের কথা বলেছে, যেটা শুনিনি কখনো আমরা। সেখানে কি বলবো আমি, সেখানে ব্যাখ্যা রয়েছে মহাজনানুভব, এই শব্দ দেওয়া আছে মহাজনানুভব। আমি যদি মহাজনানুভবকে স্বীকার না করি তাহলে শাস্ত্র স্বীকার করা হল না। কেন? আইন আইন আছে, আমি আইন মানি, কিন্তু আইনের যে এক্সেপশন আছে, অনারেবল এক্সেপশন আছে, সেটাকেও যদি আমি না মানি তাহলে আইনকে স্বীকার করা হল না। এসব বিচারগুলো আসবে পারমার্থিক ক্ষেত্রে। শাস্ত্রের তত্ত্ব সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ বাক্য বলেছেন কোন মহাজন, সেখানে কি করা হবে? তিনি ভুল করছেন বলা হবে কি? আচার্য শঙ্করের মতো বলা হবে কি? গুরু অনবগত আচার বলা হবে কি? তা বলা হবে। আমার গুরু কিছু জানেন না, তো অনবগত আচার মানে তাই, আর সব জিনিস তত্ত্ব দর্শন সবটাই অবগতির মধ্যে নাই, কিছু কিছু জানেন, তিনি সবটা জানেন না, এমনি মানে হয়ে যাবে। তাহলে তো গুরু বৈষ্ণবের প্রাকৃত বুদ্ধি এসে গেল, অসম্পূর্ণ বুদ্ধি এসে গেল। গুরুতত্ত্ব বৈষ্ণব তত্ত্ব এ তো পূর্ণ তত্ত্ব, পূর্ণ দর্শন, তো সেখানে তো কোন রকম ধরনের গ্যাপের কথা নেই, কোন রকম বিলাব্দি ব্ল্যাঙ্ক, সেখানে ব্ল্যাঙ্কের কথা নেই, সবটাই পূর্ণ। পূর্ণ দর্শনের মধ্যে আছেন অপ্রাকৃত অধিকার নিয়ে যারা আছেন তারা পূর্ণ দর্শনের মধ্যে আছেন, তাদের কোনটা জানা নাই কি কোনটা শেখা নাই এ কথা বলা চলবে না, এ কথা বললে অপরাধ। ভগবান পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম বিশেষণগুলো আছে। তত্ত্ব দর্শনটা আরম্ভ হচ্ছে নারায়ণ থেকে, প্রথম ষাটটি গুণযুক্ত যে তত্ত্ব তাকে বলা হবে তো নারায়ণ বিষ্ণু, তারপরে বৈশিষ্ট্য, তারপর বৈশিষ্ট্য গুণ আর রসগত বিচার দুটোকে মিলিয়ে আড়াই নিয়ে ষাটটি গুণ কাকে বলবো? নিশ্চয়ই শ্রীরামচন্দ্রকে বলবো, কিন্তু কৃষ্ণের বেলায় এমন কথা নেই, তিনি এদিকে ষাট আর প্লাস ওদিকে চার পূর্ণ, আবার এমন চার শ্রীচারের শ্রীচারের জীবন ভজনে শ্রেষ্ঠ যে চার দিয়ে পূর্ণ করা হয়েছে কৃষ্ণ স্বরূপ, সে চার তো কারো মধ্যে নেই, লীলা মাধুর্য নেই, বিন্দু মাধুর্য নেই, কাল্প তাহলে ওই নিয়ে গণ্ড করে কি আসবে? রামচন্দ্র বড় না কৃষ্ণচন্দ্র বড়, এই নিয়ে গণ্ডগোল করবো কেন? কিন্তু গণ্ডগোলের ক্ষেত্র আসছে অনেক সময়, ধনুকধারী বংশীধারীর মধ্যে গণ্ডগোল এসে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু তত্ত্ব দর্শন তো ঠিকই পড়ে আছে, তত্ত্ব দর্শনে কোনো ভুল নেই, তত্ত্ব দর্শন ঠিক আছে। রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি সিদ্ধান্তত্ত্বদেবী শ্রীকৃষ্ণ স্বরূপয় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি, এটা তো ভুললে চলবে না, এ তত্ত্ব দর্শন তো পড়ে আছে। আবার বজ্রঙ্গলি হনুমানজি, তিনি তত্ত্ব দর্শন জানেন না এ কথাও বলা চলে না, কারণ তিনি তো বৈষ্ণব, একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, তাহলে এ কথা আবার কেন বললেন? শ্রীনাথে জানকী নাথে চেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন, এ কথা তিনি বলেছেন কিন্তু তিনিও কি অতাত্ত্বিক ব্যক্তি, তার কি আংশিক সাধন বর না পূর্ণ জ্ঞান আছে, না শুধু ধরা হবে এখানে নিষ্ঠা, শ্রীরামচন্দ্রের প্রতি নিষ্ঠা এটাই বড় সেখানে ধরা হয়েছে। তিনি তত্ত্বদর্শন জানেন না এটা বললে হয়তো অপরাধ হয়ে যেতে বচ্চরণগুলি চিত্রচরণে, সবটাই তো বুঝবার বিষয়। তত্ত্বদর্শন কখনো এদিক ওদিক হয় না, সেটা সব সবসময় একই অবস্থায় থাকে। সাধনার ক্ষেত্রেতে যেটা বলছিলাম, সাধনার ভজন এই দুটোর পার্থক্য শাস্ত্রে সুন্দরভাবে বিবেচনা করছেন। সাধন কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত প্রাকৃত ভূমিকায় আছি আমরা ততদিন পর্যন্ত সাধন কথা আসবে, সাধন ভক্তির কথার মধ্যেও ওই রকমই আছে। যখনই সাধন ভক্তি উন্নীত হল ভাবভক্তিতে আর কোনো ভুল নেই, আর কোন ভুল বোঝাবুঝি নেই। আর যখন প্রেমভক্তিতে গেল তখন তো কোনো কথা বলবারই নেই, প্রতিষ্ঠিত তত্ত্বে প্রতিষ্ঠিত। এবং তত্ত্ব প্রতিষ্ঠিত মানে কি, তার কখনো ভুল হয় না। ভ্রম প্রমাদ করোনা পাঠ বিপ্রলিপ্সা দোষ তার নেই, তিনি যা বলছেন সেইটাই শাস্ত্রের থিওরি। এখানেই বলছেন গুরু শাস্ত্র এক, বলছেন কথাটা সাধু গুরু শাস্ত্র বাক্য এতিনে করিয়া ঐক্য। সাধু যা বলছেন শাস্ত্র তাই বলেছেন, শাস্ত্র যা বলেছেন গুরু তাই বলছেন, তার বাইরে যাবেন না তো। তার ভিতরে বৈশিষ্ট্য তিনি স্থাপন করতে পারেন কিন্তু তত্ত্বদর্শনকে বাদ দিয়ে না, ডিসিপ্লিন বাদ দিয়ে না, ডিসিপ্লিনের বাইরে যাবেন না, এইটাই হলো কথা। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন সর্ববাঞ্ছিত লেখা আছে ব্যাপারটা। তিনজনকে কাকে ছাড়া যাবে না, গুরুকে ছাড়া যাবে না। আর গুরু যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন হোক, কিন্তু বৈষ্ণব তত্ত্ব একটা আছে, অস্বীকার করবার উপায় না। গুরু কৃপাও চাই বৈষ্ণব কৃপাও চাই, যেহেতু তত্ত্ব দর্শন আছে বৈষ্ণব তত্ত্ব। গুরু বৈষ্ণব তত্ত্ব আমি বলবার সময় আমরা বলি হরি গুরু বৈষ্ণব, সেখানে গুরু মাঝখানে পড়ে গেলেন, আর এদিকে বলি গুরু বৈষ্ণব হরি, আর কি উল্টো পাল্টা কিছু বলা হয় না। তত্ত্বদর্শন ঠিক আছে, তত্ত্বদর্শন ঠিক আছে, বৈষ্ণব তত্ত্বকে বাদ দিয়ে গুরুতত্ত্ব নয়, গুরু বৈষ্ণব তত্ত্ব বাদ দিয়ে ভগবত তত্ত্ব নয়, এমন কথা আছে। সেখানে বলছেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহান পামর প্রতি হবেন সদয়, কথাটা আছে কিরকম। তার আগে একটা শব্দ দিতে হবে, সে শব্দটা গুরু, গুরু বৈষ্ণব কে ছেড়ে কিছু নয়, তাহলে মূল তত্ত্ব দর্শনটা বাদ দেওয়া যায়। প্রশ্ন হয়েছে যখন কার উপাসনা করব, প্রশ্নের উত্তর কি এসেছে, আরাধনা নাম সর্বেশম বিষ্ণুর আরাধনা করম, সেখানে বিষ্ণু মানে কৃষ্ণ। যদিও কৃষ্ণ শব্দের বৈশিষ্ট্য আছে, বৈষ্ণব শব্দ যেমন আছে কৃষ্ণ শব্দও আছে। গৌড়ীয় বৈষ্ণবগণ তারা তত্ত্ব দর্শনের একটা শ্রেষ্ঠত্ব বজায় রাখেন সবসময়, আরাধ্য একটা শব্দ, পরমারাধ্য একটা শব্দ, আবার সর্বারাধ্যতম পরমারদ্ধতম, এবার কি শব্দ?
সুপারলেটিভ ইজ সুপারলেটিভ,
তো বাবার আছে শাস্ত্রে,
ভুল না,
এটা ভুল নয়, এই যে ব্যবহার আছে এটা ভুল নয়। পরমার্থতম যদি বলা যায় তাহলে সুপারলেটিভ ইজ সুপারলেটিভ
সেটা বলা হয়েছে,
কিন্তু সেটা হল আশ্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বিষয় বিক্রয়ের ক্ষেত্রে আবার ওটা নয়। বিষয় বিক্রয়ের ক্ষেত্রে ওই রকম বিচার আছে, যেমন কিরকম বলা হবে উপনিষদে আছে, তম ঈশ্বরানাং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমঞ্চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্তৎ বিদাম দেবং ভুবনেশ্বমিত্যম। সুপারলেটিভে সুপারলেটিভ চলছে। যদি বলা যায় দেবতা, যদি বলা যায় ঈশ্বর, ঈশ্বর শব্দ যদি পরমেশ্বরকে লক্ষ্য না করে, যদি আধিকারিক দেবতাকে লক্ষ্য করে, ডেমিগডস, তাহলে ভগবান হচ্ছেন পরমেশ্বর, ভগবান পরমেশ্বর। তুমি ঈশ্বরানাং পরম মহেশ্বরম, আবার এক শব্দ এসছে মহেশ্বরম, মানে শিব ঠাকুর, শিব ঠাকুর মহেশ্বর মানে। কিন্তু যদি আমি মহেশ্বর শব্দই যদি ব্যবহার করতে চাই পরতত্ত্বের ক্ষেত্রে, তাহলে ওর আগে একটা বিশ্রণ দিতে হবে। কি বিশ্রণ দেব? মহা, মহা মহেশ্বর। তাহলে সুপারলেটিভ সুপারলেটিভ হল মহেশ্বরম। উপনিষদে এক জায়গায় পাচ্ছি, সেখানে মায়াং তু প্রকৃতি বিদ্যা মায়ীনন্তু মহেশ্বরম। এখানে কি হবে মানে, সাধারণভাবে মায়া এবং মায়ী এই শব্দটা শিক্ষাগুলোকে লক্ষ্য করছে, কিন্তু এখানে কি মানে, এখানে লক্ষ্য করছেন ভগবানকে। মায়ান্তু প্রকৃতি বিদ্যা মায়ীনন্তু মহেশ্বরম, এখানে ব্যাখ্যা করেছেন সুপারলেটিভ ডিগ্রি ভগবান, ভগবানকে লক্ষ্য করা হয়েছে এখানে। এরকম অনেক শব্দ আছে, আত্মা পরমাত্মা শব্দ আছে। আত্মা এক জায়গায় অর্থ হয়েছে জীবাত্মা, আবার আত্মার এক জায়গায় অর্থ হয়েছে পরমাত্মা, এমন আছে। যেমন বলা হল যম এব এসব প্রণীতি তেন লভ্য তো সেই সেই সব বিব্রণীতন উঠলাম। এখানে এক আত্মার মানে হচ্ছে জীবাত্মা, আর এক আত্মার মানে হচ্ছে পরমাত্মা। এক শব্দতে অনেক রকম মানেও হচ্ছে, আবার এখানেও সেই রকম হচ্ছে। তম ঈশ্বরানাং পরম মহেশ্বরম তং দেবতানাং পরমঞ্চ দৈবতম। দেবতা শব্দে যদি ডেমিগডস মানে হয়, তাহলে ভগবানকে কি বলা হবে? পরদেবতা, পরদেবতাই মানে হবে ভগবানের বিষ্ণু। পরমঞ্চ দৈবতম পতিং পতীনাম, এ জগতের সম্পর্কে পতিপত্নী সম্পর্ক আছে, কিন্তু ভগবানকে বলা হচ্ছে কি? বিশ্বপতি, জগৎপতি, জগন্নাথ বলা হচ্ছে। পতিং পতীনাম পরমং পরস্তাৎ, তিনি সুপারলেটিভে সুপারলেটিভ, বিদাম দেবং ভুবনেশ মিত্যম, হে ভুবন পূজ্য ভগবান তোমায় প্রণাম জানাই। তত্ত্বদর্শনগুলোতে এইভাবে ব্যাখ্যা করা আছে। সুতরাং আমরা কখনোই একটা জিনিস আর একটা জিনিসের ঘরে চাপিয়ে দেব না, তত্ত্বদর্শন ঠিক রাখতে হবে এবং শাস্ত্র বিচারের উপর সেটা প্রতিষ্ঠিত থাকবে। যারা প্রাথমিক সাধক সাধিকা তাদের অধিকার একরকম, সাধনার ক্ষেত্রে আছেন তারা, ভুল বোঝাবুঝি আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের, তত্ত্বদর্শনে গণ্ডগোল হতে পারে, মধ্যমাধিকারে হয় না, মধ্যম অধিকার থেকেই হয় না, উত্তম অধিকার তো হয়ই না। মধ্যম অধিকারী ব্যক্তি মানে কি? উপদেশক। গুরুর সাধারণ যে অধিকার, যে অধিকারে এসে তাকে কিছু উপদেশ করতে হয়, ভালো মন্দের বিচার দেখাতে হয়, সেটা মধ্যম অধিকার হতে পারেন তিনি উত্তম অধিকারী। কিন্তু যখন বাচ্চাকে বুঝাতে হবে তখন তাকে নিচে নেমে আসতে হবে। পোস্ট গ্রাজুয়েট হতে পারেন পিতামাতা, কিন্তু তাকে নিম্ন অধিকারে এসে বুঝাতে হবে বাচ্চাকে, অ আ ক খ শিখাতে হবে। অ আ ক খ সাধন ভজনের অ আ ক খ যখন তিনি শিখাচ্ছেন তখন অধিকারটা ওই বাচ্চার মতো করে নিয়ে তাকে শিখাতে হচ্ছে। তিনি যদি একবারে পোস্ট গ্রাজুয়েট ক্লাসের অধিকার নিয়ে যদি তাকে বলেন কিছু বুঝবে না বাচ্চা, সেটা আছে। তাই বলে কি তার অধিকার চলে গেল? যদি উত্তমাধিকারী ব্যক্তি যদি মধ্যমাধিকারে নেমে এসে যদি কাকে উপদেশ করেন, নির্দেশ করেন, ভালো মন্দের বিচার দেখান, তাতে তার অধিকার নষ্ট হচ্ছে না, ওটা করতেই হয়, উপায় নেই। তো অধিকার বিচার তো এইরকম, ভগবান যাকে যেমন অধিকার দিয়েছেন সেই অধিকার নিয়ে তিনি চলবেন। একই কথা বারবার বলা হচ্ছে না, স্বেচ্ছাধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিত, স্বীয় অধিকার নিষ্ঠা এটা থাকলে নিশ্চয়ই সাধন ভজনে উন্নতি হয়, অবনতি হয় না। যিনি যে অধিকারই থাকুন না কেন, উত্তমাধিকারের তো কোনো কথাই নেই, তার সম্বন্ধে কি আছে? আছে কোন তার সমালোচনা আছে? উত্তমাধিকার কোন সমালোচনা নেই, উত্তমাধিকার তার সমালোচনা নাই, আবার বেশি সমালোচনা আছে। কারণ লোকে ভুল বোঝে, সাধারণ মানুষ যারা তারা তাদের অধিকার নিয়ে চলতে জানে না, পারে না, সেই জন্যই সেখানে ভুল বোঝাবুঝির ব্যাপার আসে। এইগুলো তার অধিকার চলে যায়, স্বীয় অধিকারে প্রতিষ্ঠিত তিনি। চৈতন্য মহাপ্রভুর অধিকার তিনি তো কিছু খারাপ দেখছেন না, সবটাই ভালো দেখেন, তার কি খারাপ খারাপ দেখার কোন কথা আছে? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র সুরায় তার ইষ্টদেব মূর্তি, মন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন, যাহা নদী দেখে তাহা মনয়ে কালেন্দি, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কান্দি। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কি অহংকার প্রকাশ করে কোন কথা বলেছেন? কোন লাইন শুনলে ওরকম মনে হবে, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করা হয় যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। কি ব্যাপার, উনি কি অহংকার নাকি? চৈতন্য মহাপ্রভু উনি কি অহংকার শিক্ষা দিতে এসছেন? কথাটা তো বলছেন, আনের হৃদয় মন মানে অন্য লোকের, সাধারণ লোকের যে হৃদয় সেটা হল কলুষিত মন। আত্মা আনুগত্যবিহীন মন, মোর মন বৃন্দাবন, কিন্তু আমার যে মন সেটা বৃন্দাবন একই, মনে বনে এক করি জানি, আমার মনটা আর বৃন্দাবন দুটো একই জিনিস বলে দিচ্ছেন। কারণ তিনি নিশ্চয়ই অহংকার করেন, প্রকাশ করেছেন অহংকার না, ওটা তিনি সেইভাবেই বসে আছেন। সুতরাং তার পক্ষে ওটা মিথ্যা কথা না, ওটা প্রাগল্ভ না, ঠিক ঠিক কথা। বাচ্চা বয়স যখন যখন নিমাই গঙ্গা স্নান করতে যাচ্ছেন, দুষ্টুমি করছেন, সেখানে অনুরা কন্যাগণ তারা গঙ্গা স্নান করতে যাচ্ছে, সেখানে তারা সব গঙ্গা পূজা করবে বলে সব নিয়ে গেছে জিনিসপত্র,
ফলমূল মিষ্ট সব জিনিস নিয়ে গেছে, সেখানে গিয়ে ওরা স্নান করছে আর এদিকে গপ গপ করে সব খাচ্ছে। আবার যখন স্নান করে উঠে এসে দেখছে যে খাওয়া সব শেষ, তখন বলছে তুমি এরকম করছো, আমরা কিন্তু সব শচিমাকে বলবো, নালিশ করব, জগন্নাথদেবকে নালিশ করব, তুমি এত দুষ্ট হয়েছ। কি বলছেন তুমি সেখানে? প্রভু কাহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। সেখানে কি অহংকার প্রকাশ করলেন তিনি? কোন অহংকার প্রকাশ করেন নাই, তত্ত্বদর্শন তিনি বলেছেন তার। আবার সেই তিনি আবার যখন অন্যত্র উপদেশ করছেন তখন বলছেন ছি ছি জীবে আর ভগবানে একই করা যায়? খবর তার, ওকে ভগবান বলা হয়েছে, তিনি বলছেন না মানুষকে ভগবান বলতে নেই, কেমন কথা, একই ব্যক্তি দুরকম কথা বলছেন। তো এখানে যা বলেছেন তত্ত্বদর্শন ঠিকই বলেছেন, আর ওখানে দৈন্য করছে, ওখানে দৈন্য করছেন, তিনি যে তত্ত্বদর্শন সেটা জানতে দিচ্ছেন না। কেন? তিনি গুড়া অবতার, ত্রিজু, জানতে দেবেন না নিজেকে, লুকিয়ে ছিপিয়ে রাখবেন নিজেকে, এই জন্যই তো কথাটা। তো কথাটা হয়তো খানিকটা প্রকাশ করে ফেলেছেন প্রহ্লাদ মহারাজ, খানিকটা তিনি বলে ফেললেন, ইত্থং মৃত্যুরিজ ঋষিদেব ঝষাবতারৈ লোকান বিভাবয়সি হংসি জগৎ প্রতিপান ধর্মান মহাপুরুষ পার্শ্ব যুগান বৃত্তম ছন্ন ত্রিযুগূত সত্তম। প্রহ্লাদ মহারাজ জানিয়ে দিয়েছেন তুমি গুড়া অবতার, তুমি কাউকে জানতে দিচ্ছ না, বুঝতে দিচ্ছ না, অখিল লোক শিক্ষক ত্রিলোক গুরু হয়ে তুমি এসছে বটে, কিন্তু তুমি স্বয়ং সেই রাধা গোবিন্দ মিলিত, তুমি লুকাচ্ছ তুমি নিজেকে। দুটো ক্ষেত্র দুটোই সত্যি কথা, কিন্তু এখানে দৈন্য করছেন তিনি ভগবান এবং ভগবত ভক্তের যে অপ্রাকৃত দৈন্য, সেটাকে কি আমরা ভুল বুঝব? আমার আপনাদের কাছে একটা বিশেষ নিবেদন আবেদন, গুরুবর্গ যে দৈন্য প্রকাশ করছেন, অধকর্তা যে দৈন্য প্রকাশ করছেন, সেই দৈন্যের পরে হস্তক্ষেপ করা আমাদের কোন অধিকার আছে কিনা? যদি থাকে তাহলে কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে চৈতন্য ভাগবত থেকে লাইনগুলো তুলে দিতে হবে। কেন? পুরুষের পীঠ হইতে মহিষে লভিষ্ট, জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ট, মোর নাম লয় যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম শুনে যেই তার পাপ হয়, আমাদের ঘৃণ্য মরে কেবা দয়া করে, এক নিত্যানন্দ বিনা জগত মাঝারে। এই লাইনগুলো তাহলে অমিট করতে হবে, তা তো হয় না। পদকর্তা স্বাভাবিক দৈন্য আছে, বহু বহু পদকর্তা অনেক রকম ধরনের দৈন্য সূচক শব্দ ব্যবহার করা আছে সেই পদের শেষে, সেটা আমরা হাত দিতে পারি না। আমাদের অধিকার কতটুকু? আমরা তো পদকর্তার, বৈষ্ণব পদকর্তার অনুগত হয়ে তার কীর্তন করব, আমরা তো মূল গায়ক নয়, আমরা কি দোহার, দোহারকারী, গুরু বৈষ্ণবের দোহারকারী আমরা। যে পদটা আমরা প্রথম গাইছি সেটা তো গুরু বৈষ্ণবের পদ, আমি বলবার সময় হা অমুকের দাস মুই এটা বলতে পারি, প্রথম বলতে হবে আগে ওইটা, পিছনে বলতে হবে অমুকের দাস। আমরা তো বরাবর এরকম শুনে আসছি, যেখানে যেখানে যত মহাজনের যত ইয়ে আছে কীর্তনগুলো সে সবগুলো ওই রকম, তাও সব বলা যাবে না। যেখানে উন্নত ধর্মের অধিকার প্রার্থনা করছেন কোন ভক্ত কোন পদকর্তা, সেখানে বলা যাবে না। আমার বিচারে
ওই লড়িকা সখি রজজ্ঞা কিং করি বিনোদ ধরি চেপায়, এটা সকলের বলা উচিত, এটা সকলের বলা উচিত না। যুগল সেবায় স্ত্রী রাসমন্ডলে নিযুক্ত কর আমার, এটা সব লোক গাইতে পারবে না, নিশ্চয়ই এটা অধিকার বিচার, অধিকারী বিয়েদের কীর্তনীয়, এমন কিছু আছে ব্যাপার। আবার যার অধিকার আছে তিনি গাইবেন, কিন্তু আমার মনে হয় সেটা লীলা স্মরণের মতো গাইবেন, সকলকে শুনিয়ে নয়। অধিকার বিচার সবসময় স্বীকৃত, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। পদকর্তা যদি কোনো দৈন্য করেছেন, সে দৈন্য রাখতে হবে আগে, কেন তার পত্রটা, তারপরে আমি বলবো, তার কৃপা প্রার্থনা করে বলবো আমি অঙ্কের দাস নই, অঙ্ক করি তার আনুগত্য, কথাটাই সেরকমই আছে সব। সেখানে পদ পাল্টানো যায়, ওটা তার অপ্রাকৃত দৈন্য, সেই দৈন্যে আমি হস্তক্ষেপ করতে পারবো না, অধিকার নেই আমার। মহাজনের যত পদাবলী সব এইরকম আছে, তাহলে সে পদগুলো গাওয়া হয় না তো, সে পদাবলীগুলো তো আমরা গাইব না তো, দৈন্য সূচক যাতে আমার হৃদয়ে দৈন্য আসে। যেমন কথা একবার উঠেছিল মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু বলছেন মোরে দেহ লাত্রা ব্যঞ্জনে পিঠা পানা দেহ ভক্ত করে, তাহলে কি করব, ওটা কার জন্য গিয়েছেন মহাপ্রভু? আমি মনে করি ওটা সব থেকে প্রথমে আমার জন্য গিয়েছেন, আমি এই শিক্ষা নেব, আমি লাত্রা ব্যঞ্জনই খাব আর বৈষ্ণবগণকে সব পিঠা পানা সব ভালো ভালো জিনিস দেব, এই শিক্ষাটা আমারই প্রথমে দরকার। রূপ সনাতন তারা কি করছেন, কেমন বৈরাগ্য দেখাচ্ছেন, আমাদের বৈরাগ্যটা দরকার আছে, কিরকম সাধ্যানুসারে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন, এটা নিশ্চয়ই আমার জন্য লেখা আছে, আমার জন্য বলা আছে, আর কারো জন্য না, আগে সর্বপ্রথমে আমার জন্য। শুষ্ক রুটি চানাচি বা ভোগ পরিহরি ওটা আমার জন্য বলা আছে, তারপরে অন্য কেউ নেন না নেন, কিন্তু ওটা সর্বপ্রথম আমার। গুরু বৈষ্ণবগণের যা কিছু দৈন্য সব দৈন্যের মধ্যে শিক্ষা আছে, সে দৈন্যটা আমারই জন্য, অন্যের জন্য নয়। মহাভাগবত বলতে পারবেন, দৈন্য শিখাতে পারবে, অন্য লোক তো পারবে না। যার হৃদয়ে সহস্র ভাব আছে, সহস্র বৈরাগ্য আছে, তার পক্ষে ওটা নয়। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ত তাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ হৈতুকম, সে বৈরাগ্য তো স্বাভাবিক বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্যাদি কবু নয় ভক্তির অঙ্গ, স্বাভাবিক বৈরাগ্য। এখন আমার স্বাভাবিক বৈরাগ্য কি প্রথমেই আসবে, তা নয়, ওটার জন্য কৃপা প্রার্থনা করতে হবে, গুরু বৈষ্ণবের কাছে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। অনেক অনেক বাজে বাজে কথা যা আলোচনার অযোগ্য সেটা আপনাদের নিকট পরিবেশন করলাম, যদি আমার আলোচনায় কিছু দোষ ত্রুটি হয়ে থাকে, হয়েছে নিশ্চয়ই, তাহলে দয়ার বৈষ্ণব ঠাকুর শ্রোতৃমণ্ডলী মাতৃমণ্ডলী আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আজ এখানে এই পর্যন্ত রাখছি, কেননা হরিকথা ভগবত কথা তো শেষ নাই, অনাদি অনন্ত, অনন্তকাল ধরে যদি অনন্ত দেব যদি লেখেন,
আর সপ্ত সমুদ্র যদি মহর্ষি হয় কালী, আর পৃথিবী যদি হয় কাগজ, তাহলে তো শেষ করা যাবে না। সুতরাং আমি আমার ব্যাকরণ যা কিছু সব এখানে শেষ করছি।
केवल कार्तिक व्रत का ही हम लोग गौड़ीय वैष्णव लोग आदर करेंगे,
বাকি যে তিন হ্যাঁ চার মহিনা মে তিন গুরু চাতুর্মাস আদর নই করেন यह भूल और भक्ति विरोधी बात है। इसलिए हमारे परमाराध्य तमशील गुरु जी ने कहा था हमारा चातुर्मास का फोटो रख देना, नहीं तो कुछ दिनों के बाद में ऐसे निकलेंगे। कहीं ये गुरु जी ने ये पालन ही नहीं किया, अभी भी कहने वाले हो रहे हैं, इसलिए ऐसा मत किया जाए। चैतन्य महाप्रभु जी से बढ़कर के आदर्श कौन होगा? श्री चैतन्य महाप्रभु चार महीने का एकदम कठोर नियम और उसके नियमों का पालन किया रंगनाथ जी में। चार महीना वहां वर्षा का चाल काल, उसमें कार्तिक व्रत भी है और भी कैसे पालन किया? योग शास्त्र का नियम है, जिस नियम को उन्होंने पालन किया उसी को सनातन गोस्वामी ने हरिभक्ति विलास इत्यादि ग्रंथों में दिया, उसी को श्री भक्ति विनोद ठाकुर जी ने अपने समय में अपनी पत्रिकाओं में सज्जन तोषिणी में और पीछे से गौड़ीय में और हमारे यहां गौड़ीय वेदांत समिति का मुख्य पत्र श्री गौड़ीय पत्रिका में श्री गुरु जी ने छपवाया। इसलिए महाप्रभु जी ने कैसा किया? चार महीना ये सब जैसे जैसे हम पालन कर रहे हैं, दाढ़ी इत्यादि केश इत्यादि विनष्ट, बल्कि एक उसमें दिया महाप्रभु के जो बड़े भैया थे विश्वरूप जी का खौ का उसमें प्रसंग आया, वो भी गृहस्थों के लिए नहीं, हमारे गुरु जी ने गृहस्थों के लिए वो नहीं किया चार महीना। और सन्यासी लोग हैं ब्रह्मचारी, ये लोग दो महीने के बाद में खा सकते। खाने पीने के संबंध में इन्होंने बतलाया, महाप्रभु जी ने कैसे पालन किया? पहले महीने में साग सप्ताह पर्यंत दिया, दूसरे महीने में कभी श्रावण में साग, भाद्रपद में दधि, अश्विन महीने में दूध और कार्तिक महीने में माश कलाई उड़द सरसों के इत्यादि, और इसी के अंतर्गत में चार महीने में बैगन परवल लौकी कुछ वैराग्य सूचक और कुछ जो अत्यंत डेलिशियस जो फूड है उनको वारण करने के पलंग इत्यादि का वारण करके चैतन्य महाप्रभु घूमे शयन करते हैं। उस समय में यदि जगदानंद मोटा गद्दा बना दिया तो उसको ग्रहण नहीं करते, तेल नहीं लगाते, तो ये सब का उल्लेख उन्होंने किया। हम लोगों को भी कठोर रूप में अंततः गौड़ीय वेदांत समिति के सेवकों को इसी प्रकार से जैसे हमारे परम गुरु जी ने किया, महाप्रभु जी ने किया, सनातन गोस्वामी ने किया, हमारे गोस्वामी ने किया और उसके बाद में परंपरा में शिल जगत गुरु नित्य लीला प्रविष्ण विष्णुपाषण भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर और उन्हीं की धारा में बड़े कठोर रूप से पालन किया हमारे परमाराध्या अष्टपदीय परमाराध्य नित्य लीला प्रविष्ण विष्णु बाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी जो इनकी धाराओं को और विचारधारा को नहीं मानता वो गौड़ीय वैष्णव या गौड़ीय वेदांत समिति का सेवक नहीं है, हम उसे सेवक नहीं स्वीकार नहीं करें। इसलिए आप लोग इसको अच्छी तरह से पालन करने का चेष्टा करें। हम लोग समझते हैं कि पूज्य बात दमन महाराज जी और हम लोग न रहें तो कुछ ऐसा ही ना आ जाए पीछे से, इसलिए हम लोगों के बाद भी जो पंक्ति इसमें खड़ी हो रही है उनको भी आदर्श रूप में इन विचारों को ये स्थूल विचार और साथ साथ आंतरिक जो विचार है इसको ग्रहण करना चाहिए। इनका सबका मूल उद्देश्य महाप्रभु जी ने बताया किस लिए? युगल सेवा के, चैतन्य महाप्रभु के विचारों को ग्रहण करने के लिए। ये सब बड़े सुंदर ढंग से व्यवस्थित ढंग से इन्होंने समझाया, इन सब चीजों को समझने के लिए बुद्धि भी चाहिए। अनुगत नहीं रहने से नहीं समझ सकते, गुरु वैष्णव में अनुगत रहेगा तब तो अनुगत के द्वारा वही समझेगा जो उस अनुगत में रहेगा, दूसरा नहीं समझ सकता। इसी को उन्होंने बतलाया। उपनिषद का वो जब न महात्मा वचनी न मख्य न मे धया जब ऐश एव वृणते, ये सब गुरु पाशपत्न के लिए भी समझो, भगवान के लिए ही नहीं मत समझो, इनके कहने का ये भी था। इसलिए उन्होंने कहा हरि गुरु वैष्णव, गुरु भी वैष्णव है, गुरु प्रधान वैष्णव है, किंतु वैष्णवता को बात देकर के नहीं। यदि वैष्णव को हम आदर नहीं करते कि गुरु का आदर करते हैं तो वो गुरु सेवक कदापि नहीं कहा जा सकता। गुरु और वैष्णव यदि हरि की सेवा नहीं करते, उसका उपदेश नहीं देते, तो वो गुरु गुरु नहीं है और वो वैष्णव वैष्णव नहीं है। इसलिए इन्होंने एक तान में गांठ गांठ कर एक माला बतलाया, साधु गुरु शास्त्र वाक्य तीनों के करिया ऐक्य। आर ना करी हमने आशा, साधु साधु मैंने यहां पर वैष्णव, गुरु और शास्त्रवाद तीनों को जहां पर एक तान मिला हुआ है, एक सुर में तीनों की बातें हैं, तो वो हरि भी ठीक है, गुरु भी ठीक है और वैष्णव भी ठीक है। यदि वैष्णव गुरु और शास्त्र की बात को उल्लंघन करके कहता है तो वो वैष्णव वैष्णव नहीं। जो गुरु वैष्णव और शास्त्र के वाक्य को उल्लंघन करके चलता है वो गुरु गुरु नहीं। और गुरु और वैष्णव और शास्त्र जिसको मान करके कहते हैं यही हमारा आराध्य देव है, वही हमारा आराध्य है, इन दोनों को छोड़कर के आराध्य नहीं। इसलिए ये सब चीजों को एक स्वर में गांठ करके इन्होंने बड़े सुंदर व्यवस्थित ढंग से बताया। इन्होंने जो जो कुछ बतलाया वो मेरे लिए स्मरण रख करके और बतलाना बड़ा भारी कठिन है, किसी के लिए भी कठिन है। अब इनसे कहा जाए ये सब चीजें बतलाइए फिर से, तो वो सब चीजें शायद पूरी रूप में वही नहीं आएगी। और विशेष करके मैं अल्पज्ञ, मैं तो कर ही नहीं सकता, इसलिए जो जो जखन जहां मोने पड़े तखन तो तहा लिखी, जो जो बातें इसमें याद आ रही हमको मैं उसी रत्नों को आप लोगों के सामने उपस्थित कर रहा हूं। उन्होंने बतलाया चातुर्मास्य का व्रत का स्थान, चातुर्मास्य का व्रत का स्थान पर उन्होंने कहा जे ये धाम में चातुर्मास्य व्रत और विशेष करके ये कार्तिक व्रत का, यदि वह संभव पर नहीं है तो तीर्थ में करो। तो इसका मतलब है धाम और तीर्थ में कुछ वैशिष्ट्य या कुछ अंतर है, भेद है। धाम किसको कहते हैं और तीर्थ किसको कहते हैं, इसको समझने की चेष्टा की। वृंदावन तीर्थ नहीं, मायापुर नवदीप धाम ये तीर्थ नहीं। तीर्थ भी उसमें अनुसूत है किंतु तीर्थ से कुछ इसका वैशिष्ट्य है, जहां पर भगवान का स्वयं आविर्भाव, जहां पर उनका लीला विलास क्रीड़ाएं इत्यादि जहां पर स्वयं रूप से होती है उसको कहते हैं धाम। ये धाम स्वयं बलदेव प्रभु जी हैं। और तीर्थ किसको कहते हैं, जहां बहुत से साधु संत लोग मिलकर के भगवान की कथाओं को लीलाओं का सब समय कीर्तन और अनुशीलन श्रवण कीर्तन करते हैं। गंगा का तट हो, यमुना का कोई तट हो, कहीं गोदावरी का तट हो, जहां पर साधु संत लोग मिलकर के कुछ भगवान की चर्चाएं करते हैं, जहां पर 88,000 ऋषि लोग नैमिषारण्य में, ये तीर्थ है धाम नहीं है। भगवान की वहां पर गौरचंद्र की या कृष्ण की या राम की लीला की। इसलिए जितने प्रकार के धाम हैं उनमें श्रेष्ठ धाम जैसे वैकुंठ धाम कहते हैं, वैसे समझो ये अयोध्या धाम इससे भी श्रेष्ठ, द्वारका धाम उससे भी श्रेष्ठ, मथुरा धाम उससे भी श्रेष्ठ वृंदावन धाम। वृंदावन धाम ही का परिशिष्ट या उसी का गुप्त नाम नवदीप धाम। इन समस्त धामों में ये धाम श्रेष्ठ हैं। इस धाम में भी कुछ कुछ स्थानों का महात्मा अधिक वैशिष्ट है। गोकुल धाम, गोकुल धाम से वृंदावन धाम, इसका वैशिष्ट अधिक। इससे भी अधिक वैशिष्ट है गोवर्धन, इससे भी वैशिष्ट किसका? राधा कुंड श्याम। इन सब स्थानों को बतलाने के लिए इन्होंने बतलाया। इन सब धामों का वैशिष्ट ऐसा समझ करके जो जैसा अधिकारी व्यक्ति है उस अधिकार के अनुरूप में उस स्थानों में निवास करके इन लीलाओं का स्मरण कीर्तन इत्यादि करेगा। यही प्राण है चातुर्मास्य का या कार्तिक व्रत का। कितनी गंभीर बातें ये सब है। यही पर इन्होंने ये कहा नहीं किंतु इसको समझ लीजिए। वैकुंठात परा मधुपुरी तत्रापिरासोत्सवा वृंदारण्य मुदार पाणी रमणा तत्रापि गोवर्धन राधा कुंड विहार को गोकुलपते प्रेमामता प्लावना पूजा विराजितो विवेकी। ऐसा कौन सा विवेकी बुद्धिमान होगा जो इन धामों का वैशिष्ट समझकर और उस उत्तम धाम में रहने की लालसा, निवास करने की धाम में लालसा, ऐसा कौन सा विवेकी है? बैकुंठा बड़ा मधुपुरी, बैकुंठ से श्रेष्ठ ये मधुपुरी है जहां पर मधुकर ने जन्म लिया। मधुकर में गोपियों के मधु का आस्वादन करने के लिए, ब्रज का मधु आस्वादन करने के लिए ये कृष्ण ही वहां पर अधिक, उसे मधुपुरी। और चूंकि मधुपुरी मधुमंडल में मथुरा मंडल के अंतर्गत वृंदावन धाम है और उस वृंदावन के धाम के अंतर्गत गोवर्धन और उसके अंतर्गत में राधा कुंड है, इसलिए मथुरा मंडल सबसे श्रेष्ठ है। तात्रापि रासोत्सव उस वृंदारण्य में भी श्रेष्ठ है। कौन? वृंदावन, जहां पर की बंसी पट की शीतल छैया में चंद्र की ज्योत्सना में कृष्ण ने लाखों गोपियों के साथ में उन्होंने राश किया, किंतु पंचायती राश किया, इसलिए उससे श्रेष्ठ है प्रेमामृता अप्लावना। प्रेम का ये जो रस था, प्रेम रस अप्लावन कर दिया एकदम, महावन्या लाई, पहाड़ आई, उसमें सब ब्रज को डुबा दिया। और उसमें भी उनका प्राण स्वरूप है ये राधा कुंड और श्याम कुंड, जहां पर कि और लोगों का अधिकार नहीं, केवल श्रीमती राधिका जी की नित्य सखियों उनकी काय स्वरूपों में भी ललिता विशाखा इत्यादि का हमारा अधिकार अधिक नहीं, इसलिए इसको यही पर हम किया। अब इन धामों में भी अब नवदीप को भी ऐसा ही समझिए, इन्होंने बतलाया गौ जे की चिंतामणि गौ श्री गौर मंडल भूमि जेवा जाने से भूमि वास। जो चैतन्य महाप्रभु के इस धाम को जब सच्चिदानंदमय समझेगा और उस भूमि में रहने की लालसा पैदा होगी तो वो वहां पर महाप्रभु का जो घाट है नगरिया घाट, वही बारकोना घाट या पास ही में है जहां महाप्रभु छोड़ करके चले गए
निजया घाट,
वहां पर डुबकी लगाएगा और निकलेगा कहां? राजमंडल के अंतर्गत में जमुना के किनारे में वहीं पर डूबेगा वहां और निकलेगा यहां। और क्या एक बतलाया इसमें? राधा कृष्ण जय पास
गौरव प्रेम रसान
वो गौरव प्रेम रसनावे যেবা তরঙ্গে যেবা ডুবে সেই রাধা মাধব অম্বর। দেখো কেসা সুন্দর ইয়ে বিচার উন্নয়ন করেছে মহাপ্রভুকে প্রেম রূপী অগাধ অনন্ত সমুদ্র মে যে ডুবকি লগায়েগা ও রাধা মাধব কা অন্তরঙ্গ হোগা। জেসে রূপ গোস্বামী আপনি উস রূপ মে হ্যাঁ, इसलिए ये धामों में श्रेष्ठ है। यहां पर आकर के चातुर्मास्य व्रत करें उसका एक फल, और हम माघ के महीने में तीर्थ में प्रयाग में जाएंगे, वहां पर स्नान करके वहां पर वास करके जो करेंगे उसका एक फल, दोनों का एक फल नहीं है। किसी समय में प्रयाग ने कहा, प्रभो ये अपनी उपाधि आप लौटाइए, आपने मुझको कहा जे तीर्थराज, और हम देखते हैं ब्रजमंडल का कोई एक छोटा से क्षुद्र भी तीर्थ हमारे पास में नहीं आया उपहार लेकर के, मैं तीर्थराज कैसे हुआ? कहने नहीं नहीं तुम तीर्थराज है, वो तुमको नारद जी ने ये विवाद खड़ा कर दिया तुम्हारे लिए, उसका भी एक उद्देश्य है, ये नारद जी की बात तुम समझा नहीं। तुम देखो ये धाम ये तीर्थ है, तुम तीर्थों के समस्त विश्व के तीर्थों के तुम राजा है, इसलिए तुम तीर्थराज है कि तुम हमारे घर का तो राजा नहीं, वृंदावन अपना घर है, हमारी क्रीड़ा भूमि है, उसका मालिक तुमको नहीं बनाना, ऐसी धृष्टता मत करना खबरदार, नहीं तो यदि करेगा तो तीर्थराज की उपाधि भी ले लूंगा। इसलिए इनमें कहां पर हम अभी कर रहे हैं इन्हीं